السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فيقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আমরা যুদ্ধ সন্ধিক্ষণের এক চরম মুহূর্তে অবস্থান করছি, যেখানে চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা। আর আমরা এই দুনিয়ার মানুষ সবাই একই নৌকার যাত্রী। এই নৌকা ডুবে যাওয়ার আগেই আমাদের সতর্ক হয়ে যাওয়া দরকার। যদি আমরা সতর্কতা অবলম্বন করতে না পারি, তাহলে জীবনে শুধু আফসোস এবং হতাশায় আমাদেরকে ভোগ করতে হবে, আর আমাদের অন্য কোনো রাস্তা থাকবে না। আজকে আপনাদের সামনে যে বিষয়টি ইনশাআল্লাহ আলোচনা করব, সেটা হলো কবলা সাফিনা, জীবন সন্ধিক্ষণের প্রদীপ নিভে যাওয়ার আগেই জীবন গাড়ির নৌকা, জীবনের নৌকা ডুবে যাওয়ার আগেই আমাদের সতর্ক হওয়া দরকার। এই জন্য এই সাবজেক্টটি কয়েকটি ভাগে বিভক্ত। এক নম্বর হল সাফিনাতুন ওয়াহিদা, সমগ্র মানব জাতি একটা নৌকার যাত্রী। এই নৌকা কোন পর্যন্ত যাবে? পরপার পর্যন্ত। দুই নাম্বার হল মানুষ এই নৌকা ডুবিয়ে দেয় কিসের দ্বারা? পাপের দ্বারা এবং গুনাহের দ্বারা। মানুষ যখন গুনাহ করে তখন মাছ সাগরেই নৌকা ডুবে যায়, আর গন্তব্যস্থলে যেতে পারে না। তিন নাম্বার হলো মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন তার শেষ পরিণাম বড় দুষ্কর হয়, বড় খারাপ হয়। যে যে ধরনের আমল দুনিয়াতে করে, সচরাচর তার ইন্তেকাল সেই ধরনের আমলের উপরেই হয়ে থাকে। কেউ ভালো আমল করলে তার ইন্তেকাল ভালোর উপরে হয়, খারাপ আমল করলে তার ইন্তেকালও খারাপ ভাবে হয়। আর চার নাম্বার হল যে এই পাপাচার থেকে আমরা কিভাবে মুক্তি পাব। ছয় নাম্বার হলো, পাঁচ নাম্বার হলো কখন আমরা তওবা করব। এই পাঁচটা বিষয়ের উপর আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা সমস্ত মানুষ একটা নৌকার যাত্রী। কেউ আছে নৌকার উপর তলায়, কেউ আছে নিচ তলায়, কেউ আছে মাঝতলায়। নবী আলাইহিসসালাম একটি হাদিসে ইরশাদ করেছেন, এই হাদিসটি ইমাম বুখারী আলাইহির রহমা সহি বুখারিতে বর্ণনা করেছেন, বুখারির 2493 নম্বর হাদিস, তিরমিজির 2174 নম্বর হাদিস, ফিল ফিতানের মাঝে এই হাদিস বর্ণনা করেছেন। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন মাসালুল কাইমি আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনাতিন, যে যে সমস্ত মানুষেরা আল্লাহর বিধানকে মেনে চলে, আল্লাহর বিধানকে জীবনে বাস্তবায়িত করে, তাদের দৃষ্টান্ত হলো
كمثل قوم استسهموا على سفينة যেনো তারা একটি নৌকার যাত্রী হয়ে ভ্রমণ শুরু করেছে। এরপরে কে কোন লেভেলে থাকবে, কে ফার্স্ট ক্লাসের যাত্রী হবে, কে সেকেন্ড ক্লাসের যাত্রী হবে, কে ডেকে থাকবে, এগুলো তারা একটা লটারি করেছে। ফাসাবা বাদুহুম আলাহা, তাদের কেউ কেউ লটারিতে নাম উঠেছে, তারা উপর তালাতে পৌঁছে গেছে। ওবাদুহুম আসফালাহা, আর কেউ কেউ আছে একদম পানির নিচে। فكان الذي في اسفلها اذا استقوا من الماء مروا على من فوقهم, এরপরে নিচের যে সমস্ত যাত্রী আছে তারা যখন কোনো প্রয়োজন হয়, পানির প্রয়োজন পড়ে, খাদ্যের প্রয়োজন পড়ে, ক্যাবিন হলো উপরে, ক্যান্টিন হলো উপরে, তারা উপরে যায়। উপরের যাত্রীরা বারবার নিচের যাত্রীরা আসার দ্বারা বিরক্ত বোধ করছে। তখন তারা পরামর্শ করল নিজেদের মাঝে, লাউ আন্না খারাকনা ফি নসিবাহা ফি নসিবিনা খারকান ওয়ালাম নুকদি মিন ফাওকানা, যে যদি আমরা ওই বেচারাদেরকে এত কষ্ট দিয়ে লাভ কি, আর নিজেরাই সিঁড়ি বেয়ে উপরে যাওয়া দরকারটা কি আছে, পানি তো একদম আমাদের কাছে, এখান থেকে আমরা কোনো কিছুর আঘাতে একটা তক্তা একটা কাঠের টুকরার কিছু অংশ যদি এখান থেকে আমরা খুলে ফেলি, কুরার কুঠার দিয়ে আঘাত করে ভেঙে ফেলি, তাহলে পানি তো এখান থেকে কাছে আমাদের, উপরের যাত্রীদের পর্যন্ত তো আর আমাদের যাওয়ার প্রয়োজন নাই। তখন তারা কোনো কিছুর মাধ্যমে কুঠার আঘাতে বা অন্য কিছু দিয়ে সেই নৌকার তলা ছিদ্র করে দিয়েছে। এখন পানি উঠে আসতেছে, কিছুক্ষণ পরে দেখা যাবে যে প্রথম তলা ভরে গেছে, দ্বিতীয় তলা ভরে নৌকায় ডুবে যাচ্ছে। এখন প্রথম তলার যাত্রীরা যদি মনে করে থাকে যে ওদের কাজ ওদেরকে করতে দাও, ওরা ছিদ্র করুক আর না করুক এটা আমাদের দেখার বিষয় না, আমরা ক্যাবিনে আছি, আমরা ফার্স্ট ক্লাসে আছি, আমরা বিজনেস ক্লাসে আছি, আমরা এখানে আরাম মতোই আছি, এ কথা বললেও তাদের এ কথা যুক্তিতে খাটবে না। কিছুক্ষণ পরে যখন নাকি পানি নিচ থেকে উঠে নৌকা ভরে ডুবে যাবে, তখন ওই উপর তালার সাহেবরা আর বেঁচে থাকতে পারবেন না। এই জন্য যে সমস্ত মানুষেরা এই দুনিয়াতে নেক আমল করেন, মানুষ তিনটি ভাগে বিভক্ত, নবী আলাইহিসসালাম এখানে মানুষকে তিন প্রকার বলেছেন। এক প্রকারের মানুষ যারা নাকি নৌকাকে ছিদ্র করবে, আর এক প্রকারের মানুষ তাদেরকে গিয়ে হয়তো বাধা দিবে, আর এক প্রকারের মানুষ তারা বলবে ওদেরটা ওরা করুক, আমাদের দেখার বিষয় না। দেখুন, তাহলে যারা বাধা দিয়েছে তারা যদি সঠিকভাবে বাধা দিতে পারে তবেই প্রত্যেকের জীবন রক্ষা পাবে, আর যারা চুপ করেছিল যে এটা তাদের ব্যাপার, তারা ছিদ্র করুক আর যাই করুক, এই বাধা প্রদানকারীরা এরা বাধাও দেয় না, হাও বলে না, নাও বলে না, সুতরাং এরা হলো অপরাধীদের অন্তর্ভুক্ত। নৌকা যখন ডুবে যাবে তারাও বাঁচতে পারবে না। তো মানুষ কে আল্লাহ রসুল এই হাদিসে তিন ভাগে বিভক্ত করেছেন। কিছু মানুষ আছে যারা নাকি ওয়াহাদ আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাকাবা আল্লাহু ফি হালিহি ওয়া আতা আল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সদা সর্বদা আল্লাহ পাকের আমরা ওয়াচিং এর মাঝে আছি এটাকে তারা বিশ্বাস করে এবং নির্জনে এবং প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করে। এদেরকে বলা হয় হাউলাই হুমুস সালিহুন, এরা হলো নাজাত প্রাপ্ত নেককার দল। শুধু এতটুকুই না, বরং অন্যকে অসৎ কাজের থেকে আরো বাধা প্রদান করে। দুই দুই প্রকার মানুষ যারা নাকি গুনাহে লিপ্ত হয়েছে, সেকেন্ড প্রকার পাপের সাগরে ডুবে আছে, তাদের পাপ শুধু তাদের পর্যন্ত সীমিত নয়, বরং এটা সমাজের সর্বস্তরে তাদের পাপের প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। দেখুন, কিছু দুষ্ট মানুষ সমাজে অনাচার সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, নামাজ রোজা পড়তে দেয় না, মূর্তি পূজা খাড়া করে নিয়েছে। এই সমস্ত মানুষদের এরা হলো পাপাচারে লিপ্ত হয়ে গেছে, এই পাপের প্রতিক্রিয়া শুধু তাদের পর্যন্ত সীমিত থাকবে না, বরং এর আসর এবং এর প্রতিক্রিয়া সমাজের সর্বস্তরে পৌঁছে যাবে। আর দ্বিতীয় স্তরের মানুষ যারা নাকি সদা সর্বদা হলো চুপ থাকে, ভালো কাজ দেখলেও কথা কয় না, আবার মন্দ কাজ মন্দ কর্ম দেখলেও কথা কয় না, অর্থাৎ কোনো প্রতিবাদ করে না, এদেরকে নবী আলাইহিসসালাম বোবা শয়তান বলে আখ্যা দিয়েছেন। আসাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাস, যারা নাকি হক প্রকাশ করার থেকে চুপ করে থাকে তারা হলো বোবা শয়তান। আল্লাহর রসুল এদেরকে বোবা শয়তান বলেছেন। সমাজের বহু মানুষ আছে যতই অন্যায় হোক এরা দেখেও না দেখার ভাঙ করে কেটে পড়ে, কোনো প্রতিবাদ করে না, মুখেও প্রতিবাদ করে না, শক্তি দিয়েও বাধা দেয় না, অন্তর অন্তরে ঘৃণাও করে না, মনে করে ওরটাও করছে আর আমি তো মাশা আল্লাহ ইবাদত বন্দিগি করে জান্নাতুল ফিরদৌসের চাবি তো অলরেডি নিয়ে নিয়েছি, আমি আমার জন্য তো জান্নাত বুক হয়ে গেছে মনে করে, এরাও হলো অপরাধী। মূসা আলাইহিসসালাম যখন কিতাব আনার জন্য তূর পর্বতে গেলেন, ওয়াআদনা মূসা 30 লাইলা وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 لَيْلَةً আমি মুসার সঙ্গে ওয়াদা করলাম, হে মুসা তুমি এই তুর পর্বতে 30 দিন পর্যন্ত আরাধনা করবে, 30 দিন পরে 30 দিন রোজা রাখবে, 30 দিন পরে তিনি ইফতার করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ আরো 10টা তুমি রোজা রেখে 40 পূর্ণ করো। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, 30 দিন তিনি 40 দিন পূর্ণ করলেন। এরপরে মূসা আলাইহিসসালাম কে আল্লাহ পাক কিতাব দান করলেন। মূসা আলাইহিসসালাম এই কিতাব নিয়ে বাড়িতে জনগণের কাছে ফিরে এলেন, জনগণকে রেখে গেছেন সুয়েজ উপসাগরের পূর্ব প্রান্তে, এখান থেকে তুর পর্বত 400 কিলোমিটারের মতো পূর্ব দিকে। তিনি জনগণের কাছে এসে দেখেন সামিরি নামক এক মুনাফিক ছিল মূসা আলাইহিসসালামের দলের অন্তর্ভুক্ত, সে মহিলাদের অলংকারকে জমা করে, সে হস্তশিল্পী ছিল, সোনারু ছিল, সে এক স্বর্ণ গোলো দিয়ে এক গরুর বাসুর বানিয়েছে, আর সাগর পার হওয়ার সময় জিবরিলের ঘোড়া যেখানে যেখানে পা দিয়েছিল সেখানে ঘাস উঠে যায়, ঘাস উঠছিল, সে সেখানকার মাটি রেখে দিয়েছে। সেই মাটি এই বাছুরের মধ্যে নিক্ষেপ করেছে। এরপরে হলো এই বাছুর গরুর বাছুরের মতো হাম্বা হাম্বা শুরু করেছে। সে তখন বলতে লাগলো, মুসা তো খোদাকে তালাশ করার জন্য 400 কিলোমিটার দূরে তুর পর্বতে গেছে, খোদা তো এখানেই এসে বসে আছে। এরপরে বনি ইসরায়েল 3 দলে বিভক্ত হয়ে গেল। এক দল হলো গরুর বছরের পূজা শুরু করে দিল। দেখেন মাত্র 40 দিন নবী নাই, সেই 40 দিনের মধ্যে কারবার সাবার হয়ে গেছে। এখন বলতে পারেন আমাদের আমাদের সামনে আমরা তো নবীকে দেখেই নাই, তাহলে আমরা কি করব, আমাদের কি অবস্থা? আমাদেরকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিনিধি রেখে গেছেন, ওলামায়ে কেরাম, আল্লাহিল আদিম। যেই এলাকার মাঝে হক্কানি ওলামায়ে কেরাম থাকবে না, সেই এলাকার মানুষ আস্তে আস্তে গোবৎস পূজার দিকে রওনা দিবে, যেমন মুসা আলাইহিস সালামের উম্মতের হালত হয়েছিল। দেখেন ওলামায়ে কেরামের সাথে আমি একটি শব্দ অতিরিক্ত যোগ করেছি, সেটা হলো হক্কানি ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম সবাই হকপন্থী হবেন না, কেউ ধান্দাবাজ হবেন, কেউ দুনিয়ার স্বার্থ উদ্ধার করবেন, দুনিয়ার কাছে বিক্রি হয়ে যাবে, আর কিছু মানুষকে দুনিয়ার সবকিছু তার সামনে তুলে ধরলে দুনিয়াকে তিনি পা দিয়ে লাথি মেরে দূরে সরিয়ে দিবেন। এরা থাকবে লা তাযালু, নবী আলাইহিসসালাম ইরশাদ করেন যে আমার উম্মতের মাঝে একটি দল সদা সর্বদা হদের হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালা, দুনিয়ার কোন বিপর্যয়, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কোন মোহ তাদেরকে সত্য রাস্তার থেকে বিচ্যুত ঘটাতে পারবে না। আমার উম্মতের এরকম একটি দল তারা কিয়ামত পর্যন্ত থাকবে, সুতরাং তাদেরকে অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে গরুর বাছুর যারা পূজা করলো তারা হলো অপরাধী, আর এক দল তারা হলো হারুন আলাইহিসসালামের নেতৃত্বে তাদের কঠিন বাধা প্রদান করলেন, কিন্তু তারা নিরুপায়, তাদের বাধা তারা শুনল না। আর তৃতীয় দল ছিল তারা হাও বলে না, গরুর বাছুর পূজাও করে না, তাদের বাধাও দিল না। মুসা আলাইহিসসালাম যখন এলেন, আসার পরে এই অবস্থা দেখে তিনি তাদের জন্য শাস্তি নির্ধারণ করলেন আল্লাহর পক্ষ থেকে। যারা গরুর বাছুর পূজা করেছিল তাদের তওবা হলো, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর যারা বাধা দিয়েছিল তারা নিরপরাধ, নিরপরাধ বলে তারা নাজাত পেয়ে গেল, মুক্তি পেল। আর যারা চুপ ছিল তাদের তাদের তওবা এবং শাস্তি হলো যে তাদের আপন আত্মীয় স্বজনকে তাদের হত্যা করা লাগবে। আপনার ভাই, আমার ভাই গরু বছর পূজা করেছেন, এখন ওই ভাইয়ের তো মৃত্যুদণ্ড হবে, এই মৃত্যুদণ্ড আমাকে কার্যকর করা লাগবে, এটা কঠিন না? এটাও কঠিন। অর্থাৎ হলো যারা চুপ ছিল তারাও হলো অপরাধী বলে বিবেচিত হলো। সেই জন্য যে কোনো জায়গায় কোন ধরনের অন্যায় দেখলে সেটা সাধ্য অনুযায়ী আমাদেরকে বলতে হবে। একজন মানুষ নামাজ পড়ে না, বলা লাগবে, সুদের সঙ্গে জড়িত, বলা লাগবে, ঘুষের ঘুষখোর তাকে বলতে হবে, এর দ্বারা যত বিপদ আপদ আসুক আমাকে বলতে হবে। গভর্নর অন্যায় করে, গোটা দেশের মানুষের নৈতিকতা ধূলিসাৎ করে দিয়েছে, মানবতা, মনুষ্যত্ব, ঈমান, আকীদা, ইসলামিক তাহজিব, তমাদ্দুনকে ভুলুণ্ঠিত করে দিয়েছে, নিঃশেষ করে দিচ্ছে। আপনি মুমিন হিসাবে আপনার চুপ থাকা যাবে না, আপনাকে বলতে হবে, সতর্ক করতে হবে জনগণকে। এ কথা বলতে গেলেই তো কিছু মানুষ বলবে যে হুজুরও দেখে এখন রাজনীতি করে, পলিটিক্স করে, দেখবেন এ ধরনের কথা বলবে, এদের কথা কানে দেওয়া যাবে না, বলতে হবে আপনাকে। নবী আলাইহিস সালাম একদিন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হঠাৎ করে প্রবেশ করলেন। এই হাদিস ইমাম বুখারি আলাইহির রহমা, ইমাম মুসলিম আলাইহির রহমা বর্ণনা করেছেন। বুখারির 3346 নম্বর হাদিস, মুসলিম শরীফে 2880 নম্বর হাদিস। তিনি বলেন, দাখালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাইনা ইয়াওমান ফাজিআন, হঠাৎ করে হুজুর প্রবেশ করলেন। আর এক রাওয়ায়েতে আসছে, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান মিনান নাওম ফাজিআন, হুজুর হঠাৎ করে ঘুম থেকে জেগে গেলেন। এরপরে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো বড় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আরবদের নিয়ম, তাদের প্রথা, যে তারা যদি বড় আশ্চর্যজনক ঘটনা দেখে তখন তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর খুব ঝগড়া হচ্ছে, ডিসপিউট হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, তখন তারা বলবে সল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শয়তান ঢুকেছে, তাড়াতাড়ি দরুদ শরীফ পর, নবী আলাইহিস সালামের উপরে দরুদ শরীফ পাঠ করে শয়তান তারা। এটা হলো আরবদের নীতি। হুজুর এভাবে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুন লিল আরব মিন শাররিন ক্বাদ ইক্তারাবা, যে আরব জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ওয়াইলুন লিল আরব মিন শাররিন ক্বাদ ইক্তারাবা, এমন অনিষ্টর থেকে যেটা খুব নিকটবর্তী। ওয়ফুতিহাল ইয়াউমু মিন দারমি ইয়াজুজ ওয়া মাজুজ মিছলু হাদিহি। এরপর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দুই আঙ্গুল দিয়ে একটা সার্কল করে দেখিয়ে বললেন, ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর এতটুকু ছিদ্র অলরেডি হয়ে গেছে। ছিদ্র হওয়ার অর্থ হলো কি, ইয়াজুজ মাজুজ খুব তাড়াতাড়ি বের হবে, কেয়ামত ঘনিয়ে আসছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এ কথা বললেন। এরপরে হযরতে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে প্রশ্ন করলেন, আনহলিকু ওয়া ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব যদিও আমাদের মাঝে কিছু মানুষ নেককার আছে, দুনিয়ার মাঝে এখনো নেককার মানুষ আছে, এরপরে আমরা ধ্বংস হয়ে যাব। তখন হুজুর বললেন, হ্যাঁ, ইদা কাসুরাল খবুস, যখন নাকি পাপাচার চারিদিকে মেঘের মতো ছেয়ে যাবে, তখন নেককার মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব পাঠাবে। গজব যখন আসবে, সামগ্রিকভাবে আসবে, নেককারের ঘরেও যাবে, গুনাগারের ঘরেও যাবে। যে পাপি তার ঘর পর্যন্ত বসবে, আর যে নিরপরাধ তার ঘরেও এই শাস্তি যাবে, যখন নাকি পাপাচারের দুনিয়া ছেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে বিপদ আপদের সম্মুখীন হও, এগুলো আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করে, অত্যাচার করে বিপদ আপদ দেই না, বরং এগুলো সব তোমাদের হাতের ফসল কামাই। ওয়াফু আন কাসির, আর আমি আল্লাহ তোমাদের অধিকাংশ পাপ মাফ করে দেই, আমি ধরি না, যদি ধরতাম তোমরা একদিনও দুনিয়ায় থাকার যোগ্যতা লাভ করতে না, একদিনও আমি তোমাদেরকে সুস্থতা দান করতাম না, একদিনও তোমাদেরকে আমি রিজিক দিতাম না, একদিনও তোমাদেরকে আমি অক্সিজেন দিতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফু আন কাসির, অধিকাংশই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিই। সেই জন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতুম, আলাইকুম আনফুসাকুম, তোমাদের প্রত্যেক ঈমানদারগণ, তোমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন যে তোমরা নিজেরা নিজেদেরকে হেফাজত করো, গুনাহ থেকে দূরে রাখো, পরস্পরের একজন আরেকজনকে গুনার কাছ থেকে দূরে রাখো। আজকে দেখেন এই মানসিকতা আমাদের মধ্য হতে একদম উঠেই গেছে, যে শুধুমাত্র নিজের ইবাদত যে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়, বরং আমাকে ইবাদতের পরিবেশ কায়েম করার জন্য যারা পাপাচারে লিপ্ত হয়েছে তাদেরকেও আমার তাদের পিছনেও আমাকে মেহনত করতে হবে, তাদেরকেও আমাকে সৎ পথে আনার জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাস ইযা রাআউ আল মুনকারা লা ইগাইরুনহু আও শাক আন ইয়ামাহুমুল্লাহু বিইকাবিহি। যখন মানুষ দেখবে অনাচার অত্যাচার পাপাচারে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, চারিদিকে শুধু পাপাচার পাপাচার, লা ইগাইরুনহু, কিন্তু সেগুলোকে প্রতিহত করার জন্য তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, মৌখিকও বলবে না, শক্তিও প্রয়োগ করবে না, প্রতিবাদও করবে না, ঘৃণাও করবে না। তাহলে আওশাকা আইয়া আম্মাহুমুল্লাহু বিইকাবি, যে তাহলে তাদের প্রত্যেকের উপরে আল্লাহর শাস্তি আম ভাবে নাজিল হয়ে যাবে, প্রত্যেকের ঘরে এই শাস্তি যাবে। যেমন বাতাস আল্লাহর এক নিয়ামত, এটা কি শুধু ধনীর ঘরেই প্রবাহিত হয় নাকি ধনী দরিদ্র সবার ঘরে সমানভাবে যায়? সমানভাবে যায়। আল্লাহর দেয়া সূর্যের আলো সবার ঘরে সমানভাবে যায়। ভালো জিনিসগুলা, উপকারী জিনিসগুলা, কল্যাণকর জিনিসগুলো যেমন সবার ঘরে পৌঁছে যায়, অনুরূপ ভাবে যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাপাচারের কারণে শাস্তি দেন, তখন এই শাস্তিও আল্লাহ পাক সবার ঘরে পৌঁছে দেন। আজকে যারা মূর্তি পূজা করছে, যারা আল্লাহকে বিশ্বাস করছে না, আল্লাহর সঙ্গে শিরক করছে, কুফরি করছে, আল্লাহকে অস্বীকারই করে, তাদের ঘরেও যেমন আলো বাতাস যাচ্ছে, শাস্তি আসলে সে শাস্তি যারা নেককার তাদের ঘরেও তেমনি ভাবে যাবে। সেই জন্য ইবনে মাজার একটি রেওয়ায়েত আসছে, হাদিসের স্ট্যাটাস হলো হাসান, মুরু বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকারি ক্বাবলা আন তাদউ ফালা ইউস্তাজাবু লাকুম। তোমরা মুরু বিল মারুফ, মানুষকে সৎ কাজের দিকে ডাকো, নামাজের দিকে ডাকো, কল্যাণের দিকে আহ্বান করো, সৎ পথে আনার জন্য চেষ্টা করো, ওয়ানহাউ আনিল মুনকার, আর যাবতীয় হারাম জিনিস থেকে, নগ্নতার থেকে, অশ্লীলতার থেকে এবং গর্হিত কাজ সমূহ থেকে তাদেরকে বাধা দাও। কবলা আন তাদউ, এইরকম সিনারি আসার আগেই যে তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। যখন তোমরা এই দুটি কাজ ছেড়ে দিবা, তখন এমন একটি সময় এসে যাবে ভালো মানুষগুলো দোয়া করবে, আল্লাহ দোয়া রিজিক করে দিবে, তারা ইবাদত করবে, ইবাদত রিজিক্ট হয়ে যাবে। সুতরাং এই ধরনের পরিস্থিতি আসার আগেই তোমরা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের এই দায়িত্ব আদায় করো। দেখুন, পাপাচারে মানুষ যখন লিপ্ত হয়ে যায়, এর দ্বারা মানুষ দুর্ভাগ্যশীল হয়ে যায়। মানুষ একটা মর্যাদাশীল আসনে থাকে, পাপাচার মানুষকে মর্যাদার আসন থেকে তাকে জিল্লতির আসনে নিয়ে পৌঁছে দেয়। এক্সাম্পল, একটি মানুষ হাই প্রোফাইল পার্সন, বড় অফিসার, সমাজের প্রভাবশালী, প্রতিপত্তিশালী, কিন্তু কিছুদিন পরে ধরা খেল কি, যে রাষ্ট্রের বিরাট সম্পদ চুরি করে বাড়ি গাড়ি করেছে। তার বিরুদ্ধে মামলা হলো, হ্যান্ডকাপ পরিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। তাহলে তার ইজ্জত সম্মান এখন কোথায় গেল? ভুলন্ঠিত হলো। কি জন্য হলো? এই পাপাচারের কারণে। অবৈধ সম্পদ গড়েছে এই জন্য। অনুরূপ ভাবে একজন মানুষ, সম্মানিত মানুষ, জেনা করে ফেলেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, জানাজানি হয়ে গেছে, এখন আর সমাজে সম্মান আছে তার? কোথাও তার হলো মুখ দেখানোর জায়গা নাই। এই পাপাচারের কারণে মানুষের দুনিয়া আখেরাতে দুর্ভাগ্য টেনে আনে এবং বালা মুসিবত টেনে আনে হলো পাপাচার। দেখেন, অসম্মানিত হওয়া এটা বালা মুসিবত কিনা? মানুষের উপরে যখন পাপাচার, মানুষ অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে দেন, অগ্নি ঝড় পাঠান, জলোচ্ছ্বাস পাঠান, ভূমিকম্প পাঠান, এগুলো সব হলো বালা মুসিবত, পাপের কারণে এগুলো আসে। এই করোনা ভাইরাসও আসছে পাপের কারণে। করোনা ভাইরাস দিয়ে আল্লাহ পাক ফার্স্ট ওয়েভ দিয়ে, প্রথম ঢেউ দিয়ে আল্লাহ পাক মানুষকে সতর্ক করছিলেন যে বান্দা দেখি পাপাচারে যেভাবে লিপ্ত হয়েছে, এই পাপাচার থেকে বান্দা তৌবা করে ফিরে আসে কিনা, মানুষের মধ্যে একটু সংশোধন আসে নাই। প্রথম কয়েকদিন ভয় আসছিল, সংশোধন আসে নাই। যখন এপ্রিল মেতে ছিল তখন একটু ভয় ছিল, কিন্তু সংশোধন আসে নাই। সেই জন্য আল্লাহ পাক আবার সেকেন্ড ওয়েভ পাঠাচ্ছেন। এখন আল্লাহ এইটা নিয়ে কোথায় নিয়ে ঠেকাবেন আল্লাহ পাক জানেন। এই পাপাচারের দ্বারা মানুষের দুনিয়ার জীবনটাও হলো সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওমান আ'রাদা আন যিক্রি ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমি আল্লাহর জিকির তথা কোরআন থেকে বিমুখ হবে, তিনি ইসলাম থেকে দূরে সরে যাবে, তাকে আমি দুটি শাস্তি দিয়ে পাকড়াও করব। এক ধরনের শাস্তি হব দিব দুনিয়াতে, আর দুই দ্বিতীয় শাস্তি দিব আখেরাতে। প্রথম নাম্বার শাস্তি যেটা দুনিয়াতে হবে, ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা, এই জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব। যেখানে যায় কোনো শান্তি পাবে না, সুখ পাবে না, ইজ্জত পাবে না, সম্মান পাবে না। এত বড় জমিন হওয়া সত্ত্বেও তার কাছে জীবনটা একটা বোঝা হয়ে দাঁড়িয়ে যাবে, আজকে যেটা আমাদের কাছে হয়েছে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাব। তখন সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আমাদের মহাপ্রভু, দুনিয়ার জীবনে তো আমাদের চক্ষু ছিল, তাহলে আজকে আপনি অন্ধ করে কেন উঠালেন? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার জিন্দেগিতে এরূপে তোদের কাছে আমার নিদর্শন এসেছিল, আমি সতর্ক বাণী পাঠিয়েছি, সেখানে তোমরা ভুলেছিলে। ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, সুতরাং আজকের দিনে আমি আল্লাহ তোদেরকে ভুলে থাকব। এই পাপাচারের দ্বারা মানুষের দুনিয়ার জীবন একেবারে হালাক হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। দেখেন, ইবলিস জান্নাত থেকে বিতাড়িত শয়তান হয়ে কি কারণে বের হয়েছে? এই পাপাচারের কারণে। ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে কেন ধ্বংস হয়েছে? এই পাপাচারের কারণে। এরপরে কওমে আদ, কওমে সমুদ, কারুন, এরা সবাই ধ্বংস হয়েছে, তার কারণ একটাই ছিল, পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। এই জন্য এই পাপাচারের থেকে আমাদের হলো দুনিয়ায় নিজেদেরকে দূরে সরে থাকা লাগবে। আজকে জমিনে যে পরিমাণ পাপাচার হচ্ছে, এই পাপাচার যদি আল্লাহ পাক রহমানুর রহিম না হতেন, আমরা এই দুনিয়ার জীবনে একদিনও থাকার যোগ্যতা রাখি না। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা তাবায়াতুম বিল ইনাতি ওয়া আখাযতুম أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد فسلط الله عليكم ذلا لا ينزعه عنكم حتى ترجعوا إلى دينكم। তোমরা যদি কিছু কার্যাবলী বন্ধ করে দাও, আল্লাহর রাস্তায় সংগ্রাম ছেড়ে দাও, তারপরে তোমরা দুনিয়ার চাকচিক্যের উপর রাজি খুশি হয়ে যাও, দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে যাও, দুনিয়ার ক্ষেত খামার টাকা পয়সা সবুজ শ্যামল দেখে তোমরা আত্মহারা হয়ে যাও, তখন সাল্লাল্লাহু আলাইকুম যিল্লা, আল্লাহ পাক তোমাদের উপর জিল্লতি চাপা দিবেন, অসম্মানিত করবেন তোমাদেরকে, আর এর থেকে তোমরা বাঁচতে পারবে না, বের হয়ে আসতে পারবে না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত আবার তোমরা দিনের দিকে ফিরে না আসবা, তওবা করে ফিরে না আসা পর্যন্ত এই জিল্লতের মালা গলার থেকে নামবে না। আজকে মুসলমানদের গলায় ইজ্জতের মালা পরানো আছে নাকি জিল্লতের মালা আমাদের গলায় পড়েছে? জিল্লতের মালা, অসম্মানের মালা, এর থেকে বের হওয়ার জন্য রাস্তা একটাই, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আমরা যদি দিনের দিকে আবার ফিরে আসি। আযানি আল্লাহ বিল ইসলাম, ইসলাম মুসলিম জাতিকে সম্মান দিয়েছিল, আরব জাতির কি সম্মান ছিল, সমস্ত দুনিয়ার মানুষ তাদেরকে ইজ্জত করত, আর আজকে এই জাতিটা ঘৃণার পাত্রে পরিণত হয়ে গেছে, প্রতিটি মানুষ এমনকি মুসলমানরা পর্যন্ত তাদেরকে ঘৃণা করে। কারণটা কি? কারণ হলো দিন থেকে দূরে সরে গেছে। আজকে দিন থেকে দূরে সরে গিয়ে দিনের যারা দুশ্মন তাদেরকে তারা হলো মুসলমানদের উপর প্রাধান্য দেওয়া শুরু করেছে, ইমানদারদের কোনো মর্যাদা তাদের কাছে নেই। দিন ইসলামের কথা বলবেন, সেখানে আপনি হয়ে যাবেন সন্ত্রাসী, আপনি হয়ে যাবেন টেররিস্ট, দিন ইসলামের কথা বলবেন, আর আপনি বদদিনী বদমাশি শয়তানির কথা বলেন কোনো ই নাই। আজকে আমাদের দেশেও তাই হয়েছে, ওয়াজ মাহফিলের জন্য পারমিশন লাগে কিন্তু গানের জন্য পারমিশন লাগে না, পূজার জন্য পারমিশন লাগে না, আরব দেশেও তাই হয়েছে, কনসার্ট করবেন একটা আমেরিকার থেকে একজন নর্তকী নিয়ে যে কনসার্ট করবেন পারমিশন নিলাম না, এয়ারপোর্ট থেকে নাচতে নাচতে যাক কিচ্ছু হবে না, আর একটি দিন ইসলামের একটি অনুষ্ঠান করতে কত ঘাট পার হয়ে পারমিশন বের করে আনতে হয়। যে ইসলাম আমাদেরকে সম্মান দিয়েছিল সেই ইসলামকে আজকে আমরা নির্বাসনে পাঠিয়ে দিয়েছি, সে ইসলাম আমাদের কাছে আজকে হলো বোঝা হয়ে গিয়েছে, সে ইসলাম আমাদের কাছে আজকে বিতর্কিত হয়ে গিয়েছে, আর অন্য কিছুকে আমরা ধারণ করেছি, এই জন্য জিল্লতির মালা গলায় ধারণ আল্লাহ পাক পরা দিয়েছে। এই জিল্লতির মালা গলার থেকে নামবে না যতক্ষণ পর্যন্ত আমরা তৌবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে না আসতে পারবো। এই ফিরে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করেছেন যে বান্দা তৌবা করে, তৌবা কর, আমি মাফ করে দেব। তিন নম্বর জিনিস সেটা হলো গুনার কারণে মানুষের শেষ পরিণাম অর্থাৎ মৃত্যুটা খারাপ অবস্থায় হয়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বহুত বড় আলেমে দিন, বহু সারা দুনিয়ার বড় বড় স্কলাররা আল্লামা ইবনুল কাইয়্যিমের কোট করে, মসজিদে নববীতে আপনারা দেখেছেন বিকালে ইশার পরে ফজর পরে দর্স হয়, সেখানে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহির লেখা বইগুলো সেখানে নিয়মিত পড়ানো হয়, মসজিদে নববীতে, মসজিদে হারামে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একটি ঘটনা লিখেছেন, একজন মানুষ একজন ব্যবসায়ী মৃত্যুসজ্জায় শায়িত, ওনার জামানার কথা এটা, তার অন্তরের মাঝে শুধু মাল আর মাল, উঠতেও মাল, বসতেও মাল, শুইতেও মাল, ঘুমায় তাও হলো শুধু মাল দৌলত দেখে। দেখেন আমার দিলের হালত একটা দিকে হয়ে গেছে, আমি বাথরুমে যখন বসে থাকি তখনও আমার চিন্তা হয় IRCC-র বিল্ডিংটা কেমনে কিনবো, ঘুমায় তখনও ওই একই চিন্তা, গাড়ি চালায় মাথার মধ্যে একই চিন্তা, আমার ছেলে মেয়েরা বিবি যান মাঝে মাঝে কয় কি চিন্তা করো, বউদের তো একটু সন্দেহ বেশি, যাবার কারুর চিন্তা চিন্তা করে কি, তাই না? কিন্তু আমি চিন্তা করি তো এটা কেমনে কিনবো, এই চিন্তা মাথার মধ্যে, এই বেচারার শুধু মাল মাল মাল, ঘুমালেও স্বপ্নে মাল মাল করে। এরকম অবস্থায় মৃত্যুসজ্জায় প্রতিবেশী যারা ছিলেন তারা কালেমার তালকিন দিচ্ছিলেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, জনগণ বলেন যে হে ব্যবসায়ী তোমার তো জিন্দগি শেষ, এখন মরার আগ দিয়ে একটু কালেমাটা ঠিক মতো পড়ো, মান কালা লা মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ বাক্য হবে এরা বিশ্বাসের সাথে, একিনের সাথে, শুধু এমনি মুখে মুখে বললে না, যার শেষ বাক্য বিশ্বাসের সাথে একিনের সাথে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ঈমান, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য তালকিনে কালেমা জন্য লোকজন তাকে বলতেছেন যে কালেমা পড়ো, লোকজন বলে কালেমা পড়ো, তিনি বলে যে 1000, লোকজন বলে কালেমা পড়ো কয় 2000, 2000 দিনার, কালেমা পড়ো 3000 দিনার, এইভাবে পড়তে পড়তে হলো তার ইন্তেকাল, এরকম বলতে বলতে জপতে জপতে তার হলো ইন্তেকাল হয়ে গেল। হাফেজ ইবনে কাসির রাহিমা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যেই ব্যক্তি মান আশ আলা শাইইন মাত আলাই ওমান মাত আলা শাইইন বুইথ আলাই, এটি হাদিসের কোট করেছেন তিনি, এই মিনিং এর একটি হাদিস আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যেই ব্যক্তি জিন্দেগিটা যে অবস্থায় কাটাবে অধিকাংশ সময় তার মৃত্যু সেভাবে হবে, আর যার মৃত্যু যেভাবে হবে হাশরের ময়দানে সে সেভাবে উঠবে। শহীদদের মৃত্যু হয় রক্তমাখা অবস্থায়, সেই জন্য শহীদদের লাশকে ধোয়াতে হয় না, শরীয়তের বিধান রক্ত মাখা দেহ নিয়ে রক্ত রক্তাক্ত অবস্থায় শহীদদেরকে দাফন করতে হয়। কিয়ামতের দিন তারা যখন উঠবে এই শাহাদতের রক্ত নিয়ে তারা আল্লাহর কাছে দাঁড়াবে, সারা হাশর বাসী তাদের দিকে দেখবে, তবে এই রক্ত দুর্গন্ধময় হবে না, তখন আর মেশক আম্বরের চেয়ে হরিণের কস্তুরীর চেয়ে বেশি সুগন্ধিময় হবে, রুদের চেয়ে পিওর রুদের চেয়ে বেশি সুগন্ধিময় হবে, হাশর বাসীরা দেখেই চিনবে, তারা তাদেরকে বাহবা দিবে যারা শহীদ জীবন দিয়েছে আল্লাহর জন্য। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সবচেয়ে প্রিয় ইবাদত ছিল কোরআন তেলাওয়াত। হযরত উসমানের শহীদ কি অবস্থায় হয়েছে, শাহাদত, তিনি আসরের পরে কোরআন তেলাওয়াত করছিলেন, এই অবস্থায় বিদ্রোহীরা ভিতরে ঢুকে তাকে কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করে দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ইবাদত ছিল হলো নামাজ, এই জন্য তাকে ফজরের নামাজের সময় হলো তাকে হলো শহীদ করে দেওয়া হয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি হলো মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, ইউবআসু কুল্লু আবাদিন আলা মা মাত আলাই, যেই ব্যক্তির মৃত্যু যে অবস্থায় হবে কিয়ামতের দিন সে অবস্থায় উঠবে। আপনি যদি জিকির করতে করতে এন্তেকাল আপনার হয়ে যায়, আপনি কিয়ামতের দিন উঠবেন জিকির করতে করতে। আপনার এন্তেকাল যদি কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, কিয়ামতের দিন কোরআন পড়তে পড়তে উঠবেন। আর যদি এই বেচারার মতো যদি 1,000, 2,000, 3,000 বলতে বলতে হয়, কিয়ামতের দিন ওইটাও বলবে 1,000 দিনার, 2,000 দিনার, সব হাসর বাসি দেখে বলবে যে এ পাগলটা আজকে দিনার আর দেরহামের হিসাব দিয়ে কি করবে। তার ইন্তেকাল তার হাসরের ময়দানে সেভাবে সে উঠবে। এই জন্য ভাইরা, জিন্দগি কার কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। জিন্দগির শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমরা যেন তৌবা করে খাঁটি মোমেন হয়ে যাই, অন্যায় ছেড়ে দেই, অন্যায় ছেড়ে দেই, নেক আমল বাড়ানোর চেষ্টা করি। যে কোনো সময় মালাকুল মৌত এসে ছোঁ মেরে আমাদের এই জানটা নিয়ে যাবে, তখন নিথর দেহ পড়ে থাকবে, ইচ্ছে থাকলেও আর করার কিছু থাকবে না। সেই জন্য সেই মুমূর্ষ অবস্থা আসার আগেই আমরা জীবনকে সংশোধন করে নেই। করোনা আসার পরে মনে হয়েছিল মানুষ কিছুটা সংশোধন হবে, একটু সংশোধন হয় নাই, অনেক অংশে আরো হলো কি দৌরাত্ম বেড়ে গেছে। যারা করোনা মরোনা কিচ্ছু করতে পারলো না, দেখেন আরো বাহাদুরি বেড়ে গেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে তৌবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করি, জীবনকে সংশোধন করি। এই দুনিয়ার জিন্দেগি খুব ক্ষণস্থায়ী জিন্দেগি, চোখ বুঝলেই দুনিয়া শেষ। কত রাজা বাদশাহ তাদের সুরম্য অট্টালিকা ছেড়ে দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে, কত রাজরানী, কত খাদেমা রেখে, কত অলংকার রেখে তাদেরকে মাটির সঙ্গে মিশে যেতে হয়েছে। এই কানাডিয়ান পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট, ইউকের পাসপোর্ট, এগুলো দুই পয়সার কোনো কাজে আসবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা সামান্যতম কোনো কাজেও আসবে না, যদি নেক আমল করে যদি কবরে না যেতে পারে, যদি মোমেন হয়ে যদি কবরে যেতে না পারে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই জন্য আল্লাহ পাক বলেন খবরদার, খাঁটি মোমেন মুসলমান না হয়ে কবরে আসিস না, তাহলে কিন্তু উপায় থাকবে না। এই জন্য ভাইরা বোনরা, নিজের জীবনকে সংশোধন করি, ভালো হয়ে যাওয়ার চেষ্টা করি, পাপ থেকে দূরে সরার চেষ্টা করি, মানুষকে মহাব্বত করি, মানুষের সঙ্গে কোনো বিদ্বেষ না রাখি, মিল মহাব্বতে থাকার চেষ্টা করি, পরনিন্দা চগল করি, হিংসা বিদ্বেষ থেকে নিজেকে দূরে রাখি, উদার প্রকৃতির হই, মনের সংকীর্ণতাকে আমরা দূরভীত করে ফেলি, তাহলে দেখবেন যে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও অনন্ত শান্তি হবে। দেখেন শান্তি টাকা পয়সায় আসে না, শান্তি বড় বড় পোস্টে আসে না, শান্তি দুনিয়ার লাক্সারি লাইফে আসে না, শান্তি সম্পূর্ণটা নির্ভরশীল আল্লাহ পাকের হাতে। যারা যাদেরকে আল্লাহ পাক এই সুখ দান করেন তারাই দেখবেন সুখী, দেখবেন কোটিপতি, ঘুষি খায় দিনে 1,00,000 টাকা, 1,00,000,000 টাকা। বাংলাদেশে বহু অফিসার আছে তাদের দিনের ইনকাম হয় 1,00,000,000 টাকা, আছে কি না? আছে, এরকম ঘুষখোর আছে, বহু ব্যবসায়ী আছে দিনে 1,00,000,000 টাকা ইনকাম হয়, বরং 1,00,000,000 টাকাও হয় তাদের। জিজ্ঞেস করবেন কয়, শান্তি নাই, সুখ নাই, কিন্তু যা দেখবেন যে ওই গ্রামের একটা দিনদার পরহেজগার মুত্তাকি চাচা মিয়াকে জিজ্ঞেস করবেন, চাচা কেমন আছেন? বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক সুখে রেখেছে। দেখেন তার একটা ভালো শোয়ার জায়গাও নাই, বসার জায়গাও নাই, ভালো একটা খাদ্যও নাই, কিন্তু দেখেন মনের মধ্যে সুখ আছে, সুখ সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের কাছে আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ পাক এই সুখ দান করবেন। আমাদের শায়েখ ভাইয়ের আঙ্কেল তাজুল ইসলাম এবং ওনার এক বন্ধু রফিকুল ইসলাম,
বাংলাদেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন করুণ অবস্থায় আছেন, আরো অনেকে এই দুরবস্থায় আছেন, তাদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর বিশেষ করে আমাদের এই নর্থ আমেরিকাতে আবার করোনার যে লক্ষণ দেখা দিয়েছে, যে কোনো সময় এই দেশে সংখ্যা আরো বেড়ে লকডাউনে আবার চলে যেতে পারে, এই সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ আপদ থেকে রক্ষা করেন। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إله العالمين رب العالمين তুমি চেয়ে দেখো আমরা কতগুলি গুণাগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় দিন সম্পর্কে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলোকে মাফ করে দাও, আমাদের মেহরবান পিতা মাতাকে মাফ করে দাও, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তমাম উম্মতে মুহাম্মাদিকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ তুমি মুসলিমকে মাফ করে দাও, নন মুসলিম ভাই বোনদেরকেও তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন যত মুমিনাত কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজাব মাফ করে দিও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন তাদেরকে সিহাতে কামিলা হায়াতে তাইয়েবা দান করো। ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ যে দুজনের জন্য দোয়া চাওয়া হয়েছে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে ইয়া আল্লাহ এই মহামারীর থেকে হেফাজত করো, তামাম দুনিয়ার থেকে এই মহামারী তুমি উঠিয়ে নাও, দুনিয়াবাসীকে আবার আগের মতো স্বাভাবিক করে দাও। রব্বুল আলামিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সারা এই বিপদ থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। রব্বুল আলামিন আমরা তোমার উপরে ভরসা করি, তোমার উপরে ঈমান রাখি, বিশ্বাস রাখি, তোমাকে ইয়া আল্লাহ উত্তম কারসাজ হিসেবে আমরা মেনে নিয়েছি, তুমি আমাদেরকে একমাত্র হেফাজত করতে পারো। ফাল্লাহু খাইরুন হাফিজা, ইন্নি তাওয়াক্কালতু আলা আল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম, হাসবুনা আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, তুমি সারা আমাদের রক্ষাকারী কেউ নাই, মেহরবানি করে তুমি আমাদেরকে ইয়া আল্লাহ তুমি এই মহামারীর থেকে হেফাজত করো, আরো যত মরণ ব্যাধি আছে সব মরণ ব্যাধির থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তমাম দুনিয়ার মুসলিম জাতিকে তুমি এক অনেক বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে তৌবা করে ফিরে আসার সুযোগ দান করো। আল্লাহ তমাম দুনিয়ার দিনী এদারা গুলোকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি এই আল্লাহ ইসলামিক সেন্টারটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার।